শেখ আহমেদ মুসা জিবরিলের তাওহিদ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে হুনাফার সৌজন্যে।
ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হাতিম আল আসিম রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, আপনার তাওয়াক্কুল এত শক্তিশালী হলো কিভাবে? আপনি কিভাবে এত শক্তভাবে আল্লাহর উপর ভরসা করেন? তিনি উত্তর দিলেন, দেখো, আমি বিশ্বাস করি যে আমার রিজিকে কেউ ভাগ বসাতে পারবে না, তাই আমার অন্তর দুশ্চিন্তামুক্ত এবং পরিতৃপ্ত। আমি জানি মৃত্যু আমার জন্য অপেক্ষা করে আছে, তাই আমি পরকালের রসদ জোগাড় করার চেষ্টা করছি। আমি জানি আমার আমলগুলোকেও পালন করেও দিবে না, আমার কাজ আমাকেই করতে হবে, তাই আমি আমলে মনোযোগ দিয়েছি। আমি জানি আল্লাহ তো আমাকে সবসময় দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন এমন অবস্থায় পাপ করতে আমি লজ্জা বোধ করি। লোকেরা তাকে এত পরিতৃপ্ত, এত প্রশান্ত দেখে অবাক হয়ে গেল। তারপর প্রশ্ন করল, আপনি কোথা থেকে খাবার সংগ্রহ করেন? হাতিম আল আসম রহিমাহুল্লাহ আল্লাহর কুরআনের আয়াত দিয়ে জবাব দিলেন, অথচ আসমানসমূহ এবং জমিনের সমুদয় ধনভাণ্ডার তো আল্লাহ তাআলারই, কিন্তু মুনাফিকরা কিছুতেই তা বুঝতে পারে না। আশ-শাফি রহিমাহুল্লাহ বলতেন, রিজিকের জন্য আমি পরিপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করি। আমার জন্য নির্ধারিত রিজিক আমার কাছে আসবেই আসবে, এ নিয়ে আমার বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। গহীন অন্ধকার সাগরের তলদেশ থেকে হলেও আমার রিজিক আমার কাছে আসবেই। তাহলে কেন আমি রিজিক নিয়ে হাহুতাশ করব? কেন আমি তা নিয়ে দুশ্চিন্তা করব, মন খারাপ করব? এ নিয়ে হতাশার, দুশ্চিন্তার কোনো কারণ নেই, নিশ্চিন্ত থাকুন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তাউদু বিতানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করা উচিত, সেভাবে যদি তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারতে, তাহলে তিনি রিজিক দিতেন সেভাবে যেভাবে তিনি পাখিদের রিজিক দেন। পাখিরা সকালে ক্ষুধার্ত অবস্থায় ঘুম থেকে উঠে এবং বাসা থেকে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে বাড়িতে ফিরে। এই হাদিসে তাকদুহ শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ হল তারা সকালে বাসা থেকে খালি পেটে বের হয়। তারা বের হয় বলতে এখানে বোঝানো হচ্ছে তারা কোনো কিছু করতে বের হয়, তারা কাজ করতে বের হয়। এক বর্ণনায় এসেছে ওয়া তাউদু, আর আরেক বর্ণনায় তারুহু এসেছে। এর অর্থ হল তারা সন্ধ্যার শেষ প্রহরে ঘরে ফিরে। আর বিতানা শব্দটির অর্থ হচ্ছে পূর্ণ রিজিক সহকারে। আমরা এই হাদিস থেকে বুঝলাম প্রকৃত তাওয়াক্কুল কি জিনিস। প্রকৃত তাওয়াক্কুল হল অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পূর্ণ এবং সুনিশ্চিত বিশ্বাস রেখে নিজে সম্ভাব্য সব চেষ্টা করা। অন্তরে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আপনি সাধ্যমতো চেষ্টা করবেন, এটাই হলো প্রকৃত তাওয়াক্কুল। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এখানে বলেননি যে তাওয়াক্কুল করলে বাসায় বসে থাকা পাখির মতো করে মানুষকে রিজিক দেয়া হবে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাগদু এবং তাউদু, অর্থাৎ আমরা যদি সত্যিকারভাবে তাওয়াক্কুল করি, তাহলে আল্লাহ আমাদের ওই পাখিদের মতো রিজিক দেবেন যারা রিজিকের সন্ধানে সকালে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ঘরে ফিরে আসে। এটাই হলো রিজিকের ব্যাপারে তাওয়াক্কুল করার অর্থ। অনেকেই এই ব্যাপারটা ভুল বোঝে। ইবনে আবুদ্দুনিয়া রহমাহুল্লাহ মদিনায় উমরাহ করতে আসা মুসলিমদের সাথে পরিচিত হতে পছন্দ করতেন, তাদের সাথে আলাপ আলোচনা করতেন। একবার ইয়েমেন থেকে আসা একদল লোককে গিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, আপনারা কারা? তিনি তাদের ব্যাপারে বিস্তারিত জানতে চাচ্ছিলেন। ইয়েমেনি লোকগুলো জবাব দিল, নাহনুল মুতাওয়াক্কিলুন, আমরা হচ্ছি মুতাওয়াক্কিলুন, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুলকারী, আমরা আল্লাহর উপর ভরসাকারী। ইবনে আবুদ্দুনিয়া রহমাহুল্লাহ বললেন, তোমরা মুতাওয়াক্কিলুন না, তোমরা হলে মুতাওয়াক্কিলুন। মুতাওয়াক্কিলুন মানে যারা একে অপরের উপর নির্ভর করে, আল্লাহর উপর না। ইবনে আবুদ্দুনিয়া রহমাহুল্লাহ বললেন, তোমরা হলে মুতাওয়াক্কিলুন। প্রকৃত মুতাওয়াক্কিলুন তো তারা যারা আল্লাহর উপর বিশ্বাস রাখেন এবং জমিনে বীজ বপন করেন। এই সবই আর রাজ্জাকের উপর বিশ্বাস করার অংশ। আপনার অন্তর সবসময় আপনার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ঝুঁকে থাকবে, তিনিই সবকিছু নিয়ন্ত্রণ করেন। আর রাজ্জাকের উপর ঈমান আনতে হলে আমাদের বিশ্বাস করতে হবে যে কোনো আসবাব বা উপকরণ আমাদের লাভ বা ক্ষতি করতে পারে না। আসবাব উপকরণ আমাদের কিছু দিতেও পারে না, আমাদের কাছ থেকে কিছু নিতেও পারে না। রিজকের ফয়সালা এবং হুকুম হয় আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। রিজক দেয়ার মালিক একমাত্র আল্লাহ, তিনি আর রাজ্জাক। আর রাজ্জাকের কাছ থেকেই একমাত্র রিজক আসে। এই বিষয়ে সাহল ইবনে আবদুল্লাহ আত-তাস্তারি রহিমাহুল্লাহ স্বর্ণ দিয়ে বাধাই করে রাখার মতো একটি কথা বলেছেন। তিনি বলেন, যে ব্যক্তি আসবাব বা উপকরণকে অবহেলা করল সে সুন্নাহকে অবহেলা করল, আর যে তাওয়াক্কুলকে অবহেলা করল সে ইমানকেই উপেক্ষা করল। তাওয়াক্কুল করা ইমানের অংশ, আর আসবাব বা উপকরণ ব্যবহার করা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যে নবীর আদর্শ অনুসরণ করতে চায় সে কোনোভাবেই নবীর সুন্নাহকে পরিত্যাগ করতে পারে না। রাসূলুল্লাহের সিরাত পড়ে দেখুন, তিনি আসবাব বা উপকরণ ব্যবহার করেছেন। দুনিয়ার বুকে আর কে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও বেশি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রত্যেকটি মুহূর্তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করতেন, আর সেই সাথে সম্ভাব্য সকল আসবাব তথা উপকরণ ব্যবহার করতেন। মক্কা থেকে মদিনায় হিজরতের কথাই ধরুন, কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মাথার জন্য 100 উট পুরস্কার ঘোষণা করেছিল। তাদের চোখে ধুলো দিয়ে মদিনায় পৌঁছানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল অবলম্বন করেছিলেন। তিনি সাধারণ রুটের বদলে অন্য রুট ব্যবহার করেছিলেন এবং পর্বতের গুহায় আত্মগোপনও করেছিলেন। তিনি কি তার সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম বলেছিলেন, আবু বকর, আমি হলাম এই পৃথিবীর বুকে হেঁটে বেড়ানো মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আর আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের ঠিক পরেই তোমার স্থান। আমাদের মাথার জন্য 100 করে উট পুরস্কার ঘোষণা করা হয়েছে, তো কী হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রক্ষা করবেন। এরকম পালিয়ে বেড়ানোর চেয়ে চলো আমরা খোলা মরুভূমিতে শুয়ে কিছুটা বিশ্রাম নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রক্ষা করবেন। তিনি কি এরকম বলেছিলেন? এটা কি কখনোই তাওয়াক্কুল হতে পারে? না, এটা কখনোই তাওয়াক্কুল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভাব্য সব কৌশল কাজে লাগিয়েছিলেন। সহজে খুঁজে পাওয়া যায় না এমন এক গুহায় আশ্রয় নিয়েছিলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহস যুগিয়ে বলেছিলেন এইভাবে, দুঃখ করো না আর ভীতও হইও না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদের সঙ্গে আছেন। আমরা আসবাব ব্যবহার করব, উপকরণ ব্যবহার করব, কিন্তু অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করবে। অনেক সময় আমাদের হাতে কোনো উপকরণ না থাকতে পারে, সেক্ষেত্রে তো উপকরণ ব্যবহার করার কোনো সুযোগ নেই, কিন্তু যখন সম্ভব হবে আমরা উপকরণ ব্যবহার করব। দুই ক্ষেত্রেই আমাদের অন্তর জুড়ে থাকতে হবে আল্লাহর সাথে। আসবাব আপনার প্রয়োজন পূরণ করতে পারে না, আপনার প্রয়োজন পূরণ করেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু আল্লাহর উপর ভরসা করে আসবাব বা উপকরণ কাজে লাগাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্ষুধার্ত হতেন তখন কি তিনি আসমান থেকে থালাভর্তি খাবার নেমে আসার আশায় ঘরে বসে থাকতেন, নাকি খাবারের সন্ধান করতেন তারপর প্রস্তুত করে খেতে বসতেন? বদরের যুদ্ধ হলো পৃথিবীর ইতিহাস বদলে দেওয়া এক যুদ্ধ। এই দিনে ভারী অস্ত্রশস্ত্রে সুসজ্জিত 1000 কুরাইশের বিরুদ্ধে ছিলেন মাত্র 313 জন সাহাবী। এক অসম লড়াই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বদরের প্রান্তে সাহাবীদের জড়ো করে এরকম বলেছিলেন, তোমরা অস্ত্র নামিয়ে রাখো আর আল্লাহর কাছে দোয়া করো, শত্রুরা যত কাছাকাছি আসবে তোমরা তত বেশি করে দোয়া করবে, চিৎকার করে করে দোয়া করবে, এতেই শত্রুরা পরাজিত হয়ে যাবে? তিনি কি এরকম বলেছিলেন? না, তিনি লড়াই করেছিলেন, তিনি দোয়া করেছিলেন, আবার সব রকম প্রস্তুতিও গ্রহণ করেছিলেন। বদরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় দিনে দোয়া করেছিলেন, তিনি দোয়ায় মগ্ন ছিলেন এমন অবস্থায় তার শরীরের ঊর্ধ্বাংশের কাপড় সরে গিয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে সেই কাপড় এবার তুলে দিয়েছিলেন, কিন্তু দোয়া শেষ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? তিনি সাহাবী রাদিয়াল্লাহু আনহুমকে সারিবদ্ধ করলেন, যুদ্ধক্ষেত্রে তাদের অবস্থান ঠিক করে দিলেন। তিনি এমনভাবে সবার অবস্থান সাজালেন যাতে কুরাইশরা পানির কুয়োগুলোর দখল নিতে না পারে। তারপর তিনি সাহাবীদের বললেন, ওদেরকে কাছে আসতে দাও, যতক্ষণ না ওদের চোখের সাদা অংশকে তোমরা দেখতে পাবে ততক্ষণ আক্রমণ করবে না, যখন ওরা কাছে চলে আসবে তখন আক্রমণ শুরু করবে। রিজিকের ব্যাপারটিও এরকম, আপনি আপনার পক্ষে যা যা করা সম্ভব সব করবেন এবং পুরোটা সময় জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহ। তিনি সেই মহান সত্তা যিনি ভূমিকে তোমাদের অধীন করে বানিয়েছেন, তোমরা যখন যেভাবে চাও এর অলিগলির মধ্য দিয়ে চলাচল করো এবং এর থেকে উদ্গত রিজিক তোমরা উপভোগ করো, মনে রেখো। লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে ফামশু বলেছেন, এর অর্থ কি? এর অর্থ হলো হাঁটা, খোঁজা অথবা তালাশ করা, অর্থাৎ রিজিকের খোঁজ করো, চেষ্টা চালাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেননি যে রিজিক তোমাদের বাসায় নিজেই হাজির হবে। ফামশু শব্দটি ব্যবহারের মাধ্যমে আল্লাহ বলেছেন, তোমরা ঘর থেকে বের হও, রিজিকের তালাশ করো, তোমরা নাগালে থাকা উপায়গুলোকে কাজে লাগাও। আরেকটি বিষয় খেয়াল করুন, এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রিজিকের জন্য তোমরা পৃথিবীর অলিগলিতে হেঁটে বেড়াও। তিনি কিন্তু বলেননি তোমরা ছুটোছুটি করো। হাঁটা আর ছুটোছুটি করার মধ্যে কিন্তু পার্থক্য আছে। সুবহানাল্লাহ, আল্লাহর কালাম কতই না সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝাতে চাচ্ছেন তোমরা রিজিকের জন্য চেষ্টা করবে ঠিক আছে, কিন্তু এ নিয়ে পেরেশান হয়ে যেও না, এ নিয়ে বেপরোয়া হয়ে যেও না। সব কিছু ভুলে রিজিকের পেছনে ছুটোছুটি করে পেরেশান হবার কোনো প্রয়োজন নেই। রিজিকের জন্য হেঁটে দেখো, কিন্তু তেজি ঘোড়ার মতো ছুটোছুটি করবে না, দুনিয়ার জন্য পেরেশান হবে না। মারিয়াম আলাইহিসসালাতু আসসালামের যখন প্রসব বেদনা উঠল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়াম আলাইহিসসালাতু আসসালামকে বলেছিলেন, ওয়াহুজ্জি ইলাইকি ওয়াজিদ্উ আন-নখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়্যা। তুমি এই খেজুর গাছের কাণ্ড তোমার দিকে নাড়া দাও, দেখবে তা তোমার উপর পাকা ও তাজা খেজুর ফেলছে। আপনারা যারা খেজুর গাছ দেখেছেন তারা বলুন তো, খেজুর গাছ কি নাড়িয়ে খেজুর পাড়া যায়? খুব শক্তিশালী পালোয়ানও কি খেজুর গাছ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খেজুর পাড়তে পারবে? সম্ভব না। তাহলে প্রসব বেদনায় কাতরাতে থাকা একজন নারী কিভাবে পারবেন? তাহলে আল্লাহ কেন মরিয়াম আলাইহিসসালাতু আসসালামকে খেজুরের কাণ্ড ধরে নাড়া দিতে বললেন? আল্লাহর পক্ষে কি ঝাঁকুনি দেওয়া ছাড়াই মারিয়াম আলাইহিসসালাতু আসসালামের কাছে খেজুর পৌঁছে দেওয়া সম্ভব ছিল না? আল্লাহ এখানে মারিয়াম আলাইহিসসালাতু আসসালামকে এবং আমাদেরকে একটি বিষয় শেখাচ্ছেন, শিক্ষাটি হলো তাওয়াক্কুলের। হে মারিয়াম, তুমি আল্লাহর উপর ভরসা করো, সেই সাথে তোমার সাধ্যমতো চেষ্টা করো, গাছটা ধরে নাড়া দেওয়ার চেষ্টা করো তোমার সাধ্যমতো, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দাও। চাকরি পাবার জন্য আপনি সিভি জমা দিন, ইন্টারভিউতে যান, ব্যবসা করুন, আপনার সাধ্যমতো যা করার আছে তা করুন, কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে এগুলো আপনার রিস্ক নির্ধারণ করে না, আপনার রিস্ক আসে আসমান থেকে। আপনার জন্য যদি কোনো রিজিক নির্ধারণ করা থাকে তাহলে দুনিয়ার কেউই আপনাকে সে রিজিক থেকে বঞ্চিত করতে পারবে না। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো রিজিক থেকে আপনাকে বঞ্চিত করতে চান তাহলে দুনিয়ার সবাই চেষ্টা করলেও আপনি সেই রিজিকের নাগাল পাবেন না। আসল কথা হলো আপনি কাজ করবেন, আপনি চাকরি করবেন, ব্যবসা করবেন, কিন্তু আপনার পূর্ণ ভরসা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। যদি আপনি মনে করেন যে আপনার চাকরি আপনাকে খাওয়ায়, আপনার ব্যবসা আপনাকে খাওয়ায়, তাহলে বুঝতে হবে যে আর রাজ্জাকের উপর আপনি পরিপূর্ণ ঈমান আনতে পারেননি, আপনি ঠিকমতো বিশ্বাস করতে পারেননি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আর রাজ্জাক। যত ক্ষুদ্রই হোক না কেন, আপনার ঈমানে অপূর্ণতা রয়ে গেছে। একবার ইব্রাহিম ইবনু আদহাম রহিমাহুল্লাহ মাংস কাটছিলেন। একটা বিড়াল এক টুকরো মাংস মুখে নিয়ে দৌড়ে পালালো। ইব্রাহিম ইবনু আদহাম রহিমাহুল্লাহ খেয়াল করে দেখলেন বিড়ালটি মাংস খাচ্ছে না, সে মাংস নিয়ে গেছে কিন্তু নিজে খাচ্ছে না, খোলা মাঠের মধ্যে এক গর্তের পাশে মাংসের টুকরোটা সে রেখে দিয়েছে। ইব্রাহিম ইবনু আদহাম বিড়ালের পিছু পিছু গিয়ে পুরো ব্যাপারটা লক্ষ্য করছিলেন, কেন বিড়ালটি মাংসটি খেলো না? হঠাৎ গর্ত থেকে একটি অন্ধ সাপ বের হয়ে আসলো, তারপর মাংসের টুকরো মুখে নিয়ে এবার গর্তের ভিতরে চলে গেল। সাপ আর বিড়াল হলো একে অপরের শত্রু, তাদের মধ্যে সম্পর্কটা হলো শিকার আর শিকারের সম্পর্ক, অথচ এই বিড়ালের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাপের কাছে রিজিক পাঠালেন। ইব্রাহিম ইবনু আদহাম রহিমাহুল্লাহ তখন আকাশের দিকে তাকিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান সত্তার যিনি শত্রুর মাধ্যমেও রিজিকের ব্যবস্থা করে দেন। পূর্ববর্তীদের অনেকেই দোয়া করতেন, আল্লাহুম্মা ইয়া মান ইয়ারযুকুন নাআবাতুন ফি উশহা, ইয়া আল্লাহ, আপনি আমাকে সেভাবেই রিজিক দান করুন যেভাবে আপনি অসহায় ছোট্ট কাক শাবককে রিজিক দান করেন। আরবিতে কাককে বলা হয় গুরব, আর কাকের ছোট বাচ্চাকে বলা হয় আন-নাবা। কাক কিন্তু বুদ্ধিমান একটি প্রাণী। কাকের বাচ্চা যখন ডিম ফেটে বের হবার পর খুবই অসহায় থাকে, চোখ ফোটে না, ওজন 10 গ্রামের একটু বেশি থাকে, ছোট্ট একটি অসহায় প্রাণী, গায়ের উপর গোলাপি চামড়ার একটি পাতলা আবরণ লেপটে থাকে। কাক যখন দেখে তার বাচ্চার রং কালো না বরং গোলাপি, তখন সে দীর্ঘ সময়ের জন্য বাসা থেকে বের হয়ে পড়ে। এর দুটো কারণ হতে পারে, হয় গোলাপি রং দেখে সে ভাবে এটা তার বাচ্চা না, তাই হতাশ হয়ে বের হয়ে যায়, অথবা সে বাচ্চার জন্য খাবার আনতে বের হয়, বাচ্চা তখন বাসায় একা, আনুমানিক 30 মিনিট পর তার খাওয়া দরকার, নইলে সে বাঁচবে না, কিন্তু মা তো বের হয়ে গেছে, এখন তাকে কে খাওয়াবে? এই হলো আন-নাআবাহ এর অবস্থা। এই দৃষ্টিহীন শক্তিহীন অসহায় শিশুকে কে খাওয়ায়? আল্লাহ আর রাজ্জাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এই অসহায় নিঃসঙ্গ শিশুর কাছে ছোট ছোট পোকামাকড়, ঘাস ফড়িং এবং মাকড়সা ইত্যাদি পাঠান। এগুলো ছোট্ট ছানার ঠোঁট দেখে আগ্রহী হয়ে কাছে চলে আসে, ঠোঁটের সাথে লেগে যায়, এভাবে সে খেতে পায়। তারপর একসময় মা বাড়ি ফিরে আসে, আর দেখে যে পালকের রং কালো, তখন সে বোঝে যে এটা আসলে তারই বাচ্চা, একে খাওয়াতে হবে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাআবাহকে রিজিক দেন। ঠিক পূর্ববর্তীরা দোয়া করতেন, ইয়া আল্লাহ আপনি আমাকে সেভাবেই রিজিক দান করুন যেভাবে আপনি অসহায় ছোট্ট কাক শাবককে রিজিক দান করেন। কে অবলা নিঃসঙ্গ পরিত্যক্ত কাকের ছানার খাবারের ব্যবস্থা করেন? কে নিঃসহায় অন্ধসাপের দোরগড়ায় মাংসের টুকরো পৌঁছে দেন তার শত্রুর মাধ্যমেই? কে সেই মহান সত্তা? আর রাজ্জাক। হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারজুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফা আন্না তুফাকুন। হে মানুষ, তোমরা তোমাদের উপর আল্লাহ তাআলার নিয়ামতসমূহের কথা স্মরণ করো। আল্লাহ তাআলা ছাড়া কি তোমাদের আর কোনো স্রষ্টা আছে যে তোমাদের আসমান এবং জমিন থেকে রিজিক সরবরাহ করেন? তিনি ছাড়া তোমাদের আর কোনোই মাবুদ নেই, তারপরও তোমরা কোথায় কোথায় ঠোকর খাচ্ছ? আল্লাহ ছাড়া কি আর কোনো সৃষ্টিকর্তা আছে? আসমান ও জমিনে কি আর কোনো রিজিকদাতা আছে? তাহলে কিসে আমাদের বিভ্রান্ত করল? মানুষ রিজিককে খুব সংকীর্ণভাবে ব্যাখ্যা করে। আমরা বস্তুবাদী চোখে রিজিককে দেখি, রিজিক যেন শুধু টাকা পয়সা, গাড়ি বাড়ি ইত্যাদি। এ কারণেই অনেকে দারিদ্রের কথা বলে হা হুতাশ করে। ইবনু সাম্মাক রাহিমাহুল্লাহ ছিলেন খলিফা হারুনুর রশিদের একজন উপদেষ্টা। খলিফা তাকে সবসময় নিজের সঙ্গে রাখতেন যেন ইবনু আসাম্মাকের ইলম থেকে তিনি উপকৃত হতে পারেন। হারুনুর রশিদের সময় ইসলামী খিলাফা এত বিস্তৃত হয়েছিল যে তিনি মেঘের দিকে তাকিয়ে বলতেন, হে মেঘ, তুমি যেখানে চাও সেখানে গিয়ে বৃষ্টি হয়ে নামো, কারণ এক সময় তোমার সম্পদ আমার কাছেই ফিরে আসবে। তো হারুন আর রশিদ এক গ্লাস ঠান্ডা পানি চাইলেন। তিনি বারবার পানি চাচ্ছিলেন, কিন্তু আশেপাশে সাড়া দেওয়ার মতো কেউ ছিল না। ইবনে আসাম্মাক রাহিমাহুল্লাহ খলিফার সাথেই ছিলেন। শেষ পর্যন্ত ঠান্ডা পানি আসলো। খলিফা সে পানি মুখে দেওয়ার আগেই ইবনু সাম্মাক প্রশ্ন করলেন, ইয়া আমিরুল মুমিনিন, মনে করুন দুনিয়াতে শুধু এই এক গ্লাস পানিই অবশিষ্ট আছে, পানি পেতে হলে দাম দিতে হবে, তখন এই এক গ্লাস পানির জন্য আপনি তাকে কি দাম দেবেন? খলিফা উত্তর দিলেন, আমি আমার রাজ্যের অর্ধেক দিয়ে দিব, প্রয়োজনে আরও বেশি। খলিফা পানি পান করলেন। ইবনু সাম্মাক রাহিমাহুল্লাহ আবার প্রশ্ন করলেন, ইয়া আমিরুল মুমিনিন, যদি দাম দেয়া ছাড়াই পানির বর্জ্য দেহ থেকে বের করতে না পারেন, তাহলে আপনি কি দাম দেবেন? অর্থাৎ যদি আপনি প্রস্রাব করতে না পারেন, তাহলে প্রস্রাব করার জন্য আপনি কি দাম দেবেন? খলিফা বললেন, তাহলে আমি আমার রাজ্যের বাকি অর্ধেক দিয়ে দেব, আর যদি আমার এর চেয়ে বেশি কিছু থাকে বা দরকার হয় তাহলে এর থেকেও বেশি দেব। খলিফার উত্তর শুনে ইবনু আসাম্মাক রাহিমাহুল্লাহ এর দুচোখ বেয়ে পানি পড়তে শুরু করল। তিনি বললেন, পান করুন ইয়া আমিরুল মুমিনিন, প্রাণ ভরে পান করুন। আর সেই রাজত্বের মূল্য কতই না তুচ্ছ যা সামান্য এক গ্লাস পানি দিয়ে কিনে নেওয়া যায়। আমি যখন ছোট ছিলাম তখন শায়েখ কিস্ক রাহিমাহুল্লাহ এর কবিতা মুখস্থ করতাম, শায়েখের বয়ান শুনতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অসাধারণ বাগ্মিতা দিয়েছিলেন। ইরানের শাহ যখন মারা গেল তখন তিনি বলেছিলেন, যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকো, কেবল মনের সন্তুষ্টি নিয়েও যখন নিজেকে রাজা মনে হবে। যারা জীবনভর শাসন করল তাদের দিকে তাকিয়ে দেখো, কাফনের কাপড় ছাড়াই দুনিয়া থেকে তারা আর কী নিয়ে যেতে পারল? আমরা কিভাবে রিস্কের সংজ্ঞা দিয়েছিলাম মনে করে দেখুন। রিস্ক শুধু দুনিয়াবী সম্পদ না, আমাদের অর্থকড়ি, ব্যাঙ্ক ব্যালেন্স, এগুলোই শুধু রিস্ক না, সবচেয়ে বড় রিজিক তো হলো আপনার আকীদা, আপনার ঈমান, আপনার বিশ্বাস। এর চেয়ে বড় কোনো রিজিক নেই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আর আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার অনুগ্রহ পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হিসেবে নির্ধারণ করলাম। রিস্কের জন্য তাকদীর মেনে নেয়া, বিশ্বাস করা আকীদার অংশ। যে মুহূর্তে আপনি অন্তরে এই বিষয়টি গেঁথে নিতে পারবেন, সে মুহূর্ত থেকেই আপনি প্রশান্তিময়, মুক্ত, স্বাধীন এক জীবন পাবেন। আর রাজ্জাকের উপর পরিপূর্ণ বিশ্বাস না থাকা অত্যন্ত বিপজ্জনক। সুনানে আবু দাউদের এক সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযালাত বিহি ফাকাতুন ফানযালাহা বিন্নাসি লাম তুসাদ ফাকাতাহু ওয়ামান নাযালাত বিহি ফাকাতুন ফানযালাহা বিল্লাহি ফায়ুশিকুল্লাহু লাহু বিরিযকিন আজিলিন আও আজিল। কোন ব্যক্তি যদি অর্থকষ্টে পড়ে মানুষের দিকে ফিরে, অর্থাৎ অন্তরে সে মানুষের উপর ভরসা করে, তাহলে তার অর্থকষ্ট কখনোই দূর হবে না, কিন্তু কোনো ব্যক্তি যদি অর্থকষ্টে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে, তাহলে আজ হোক বা কাল হোক নিশ্চিতভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রয়োজন পূরণ করবেনই। এই আয়াতটির দিকে লক্ষ্য করুন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাহুম রিজকাম মিনাস সামাওয়াতি ওয়াল আরদি শাইআ ওয়া লা ইয়াসতাতিউন। এরা কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তাদের বানানো মাবুদদের গোলামি করবে, যাদের আকাশমণ্ডলী ও জমিনের কোথাও থেকে কোনো প্রকার রিজিক সরবরাহ করার কোনো ক্ষমতাই নেই? মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে রিজকন এবং শাইআন এই দুটি শব্দ ব্যবহার করেছেন। যদি এই দুটি শব্দ আয়াতে না থাকতো তাহলেও মূল অর্থ ঠিক থাকতো। তবু কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটি শব্দ ব্যবহার করলেন? কোরআন কিন্তু সূক্ষ্ম, কোরআনের প্রতিটি শব্দ প্রতিটি অক্ষরের অবস্থানের পেছনে কারণ আছে। তাহলে সূরা আন-নাহলের 73 নম্বর আয়াতে এই দুটি শব্দ ব্যবহারের পেছনে হিকমাহ কী? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই রিজিক দেন, এই বক্তব্যকে এই দুটি শব্দের মাধ্যমে জোরালো করা হয়েছে এবং সত্যায়ন করা হয়েছে। উসুলের একটি নিয়ম হল আন-নাকীরাতু ফি সিয়াকুল ইসবাত তুফিদুল ইতলাক। এই আয়াতের রিজকান এবং শাইআন শব্দ দুটো এসেছে ইসমে নাকীরাহ বা অনির্দিষ্টতাবাচক বিশেষ্য হিসেবে। এই দুটি বাড়তি শব্দ অনির্দিষ্টতাবাচক বিশেষ্য। উসুলের নিয়ম হল কোনো আম বাক্য যখন কোনো কিছু সত্যায়ন, ঘোষণা বা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ইসমে নাকিরা বা অনির্দিষ্টতাবাচক বিশেষ্য ব্যবহার করা হয়, তখন সেটা চূড়ান্ত, শর্তহীন এবং সুনিশ্চিত অর্থ প্রকাশ করে। আমি বিষয়টা ভেঙে বলি। এই নিয়মগুলো এমনিতেই জটিল, আর আরবি ছাড়া অন্য ভাষায় বুঝতে গেলে ব্যাপারগুলো আরও জটিল হয়ে যায়, তাই আমি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি। খেয়াল করুন, ধরুন কোনো বাক্য কোনো কিছুর সত্যায়ন করার চেষ্টা করছে, সাক্ষ্য দেওয়ার চেষ্টা করছে, সে বাক্য দিয়ে কোনো কিছু ঘোষণা দেয়া হচ্ছে, কোনো বক্তব্যকে প্রতিষ্ঠিত করা হচ্ছে। এই ধরনের বাক্য ইসমে নাকিরাহ বা অনির্দিষ্টতাবাচক বিশেষ্য ব্যবহার করে করা হলে সেটি শর্তহীন এবং পরিপূর্ণ অর্থ ধারণ করবে, অর্থাৎ যা বলা হচ্ছে তাই চূড়ান্ত, তা শর্তহীনভাবে সকল অবস্থায় প্রযোজ্য। যখন কোনো বাক্যে ইসমে নাকিরা ব্যবহার করা হয় যা ব্যবহার করা আবশ্যিক না, তখন সেটি মূল বক্তব্যকে আরও জোরালো করে, মূলত বক্তব্যকে একটি চূড়ান্ত এবং শর্তহীন অর্থ দেয়। অর্থাৎ এই বাক্যে যা বলা হচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই, এর কোনো ব্যতিক্রম হবে না। এই বাক্যে রিজকন ও শাইআন শব্দ দুটি বোঝাচ্ছে আল্লাহ ব্যতীত যাদের ইবাদত মুশরিকরা করে রিজকের ক্ষেত্রে তাদের কোনো ক্ষমতা নেই, বিন্দু মাত্র এবং এক চুল পরিমাণও কোনো নিয়ন্ত্রণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই রিজিক নিয়ন্ত্রণকারী। রিজকের নিয়ন্ত্রণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, তা একদম পরম, সন্দেহাতীত, সুনিশ্চিত এবং চিরন্তন বিষয়। বোঝা গিয়েছে? আর একটু সহজ করে বলা যাক, শাইআন শব্দের অর্থ হল কোনো কিছু বা এনিথিং। এই আয়াতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয় উপাসনাকারীদের দেয়ার মতো তাদের কিছুই নেই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আবার শাইআন শব্দটি ব্যবহার করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলছেনই যে তাদের কিছুই নেই, তাহলে তিনি কেন আবার এই শব্দটি যোগ করলেন? মনে করুন, ঘর ভাড়া, বিদ্যুৎ বিল ইত্যাদি দেওয়ার পর আপনার হাতে বেতনের টাকা বাকি আছে 10,004 টাকা এবং 50 পয়সা। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, তোমার কাছে এখন কত টাকা আছে, আপনি কি উত্তর দিবেন? আপনি বলবেন 10,000 টাকা, কিংবা বলবেন 10,000-এর মতো। 4 টাকা 50 পয়সা এত ছোট একটা অ্যামাউন্ট যে আপনি আলাদা করে এটা বলবেন না। আরেকটা উদাহরণ দেই, উদাহরণ দিলে বুঝতে সুবিধা হয়। ধরুন আমি প্রশ্ন করলাম এখন কয়টা বাজে, আপনার ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন আপনি 7:58:59, আপনি কি বলবেন এখন 7:58:59? না, বরং আপনি বলবেন এখন 8:00। পার্থক্যটা এত ছোট যে সেটা উপেক্ষা করা যায়। আরেকটি উদাহরণ দেই, ধরুন একজন মানুষ গরিব, তার বলার মতো তেমন কোনো সম্পত্তিই নেই, হয়তো 1,000-2,000 টাকা জমানো আছে। এখন ধরুন তার অসুখ হলো, চিকিৎসার জন্য 50,00,000 টাকা লাগবে। কেউ এসে প্রশ্ন করল তার ধন সম্পদের কী অবস্থা, তার আর্থিক অবস্থা কেমন, টাকা পয়সা কেমন আছে। এই ক্ষেত্রে আমরা কি বলি? আমরা বলি তার কিছুই নেই, যদিও তার অল্প হলেও আছে, কিন্তু সেই থাকাটা এত কম যে আমরা সেটাকে গুণায় ধরি না। এই ব্যক্তির পকেটে কিন্তু কিছু টাকা আছে, কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেটা এতটাই ক্ষুদ্র, এতটাই তুচ্ছ যে আপনি সেটাকে গণার মধ্যেই ধরবেন না। তাই 10,004.50 টাকা কিংবা 7:58.59 কিংবা সামান্য সঞ্চয় এর মতো সামান্য পরিমাণগুলো আমরা হিসেবে ধরি না। কিন্তু এই আয়াতে সেই আইন যোগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করা হয় তাদের কাছে কিছুই নেই। এই যে সামান্য পরিমাণ যেটাকে আমরা গুনায় ধরি না, সেইটুকুও তাদের কাছে নেই। রিজকের কোনো ভগ্নাংশ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণও তাদের কাছে নেই। আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করা হয় তাদের কাছে রিজকের কোনো কিছুই নেই। একদম অল্প পরিমাণ যেটাকে গণায় ধরাও হয় না সেটাও নেই, ভগ্নাংশ পরিমাণও নেই, অনুপরিমাণও নেই। এই হলো এই আয়াতে সেই আইন ব্যবহারের অর্থ। আল্লাহ সব সন্দেহ, সব সম্ভাবনা মুছে দিয়ে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে রিজকের মালিক কেবলই আল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আপনি যেন পরিপূর্ণভাবে আর রাজ্জাকের উপর বিশ্বাস স্থাপন করেন, আপনার তাওহীদের যেন কোনো অসম্পূর্ণতা না থাকে, কোনো ফাঁক ফোকর, কোনো গলত যেন না থাকে। তাই আল্লাহ বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন, রিজকের সর্বময় কর্তৃত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমাদের এই আয়াতে রিজকান শব্দটি ব্যবহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অর্থটি আরও জোরালো করেছেন। অর্থাৎ এই আয়াতে আল্লাহ দুটি ইসমে নাকিরা ব্যবহার করেছেন। এখানে একদম দিবালোকের মতো স্পষ্ট করে দেয়া হয়েছে যে মুশরিকরা যাদের উপাসনা করে রিজকের উপর তাদের কোনো কর্তৃত্বই নেই, দশমিক বা ভগ্নাংশ পরিমাণ রিজকও তাদের কাছে নেই, এতটুকু কর্তৃত্বও তাদের কারণেই। আর রাজ্জাক হলেন আল্লাহ, কেবল তিনিই রিজিক প্রদান করেন, রিজিকের উপর একমাত্র কর্তৃত্ব তারই। এই হলো এই আয়াতে রিজকান ও শাইআন শব্দটি ব্যবহারের অর্থ। আশা করি বোঝা গিয়েছে ব্যাপারটি। এবার আরেকটি বিষয় লক্ষ্য করুন, এই আয়াতের শেষের দিকে বলা হচ্ছে ওয়ালা ইয়াস্তাতিউন এবং তারা অক্ষম। আলোচ্য আয়াতের একদম শেষ দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয় তারা অক্ষম, তাদের কোনো ক্ষমতাই নেই, রিস্ক নিয়ন্ত্রণ করার কোনো সামর্থ্য বা সক্ষমতা তাদের কারোরই নেই। এখানে একটি বিষয় বুঝতে হবে, নিয়ন্ত্রণ করে না এবং নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই, এ দুটির মধ্যে কিন্তু ব্যাপক পার্থক্য আছে। অনেক সময় আপনার কোনো কাজ করার ক্ষমতা থাকে কিন্তু সুযোগ থাকে না, সুযোগ পেলে আপনি কাজটা করতে পারতেন, কিন্তু আল্লাহ বলছেন তাদের ক্ষমতাই নেই, সুযোগ পেলেও তারা সেটা করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষাংশে এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। তিনি সাফ সাফ জানিয়ে দিয়েছেন আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় তাদের দেয়ার মতো কিছুই নেই, তাদের রিজকের উপর বিন্দুমাত্র নিয়ন্ত্রণ নেই এবং তাদের কোনো সামর্থ্য নেই, ক্ষমতাও নেই। দেখুন, আর রাজ্জাকের উপর বিশ্বাস কিন্তু কোনো হালকা ব্যাপার না, ঠাট্টা তামাশার বিষয়ও না, এটা খুবই সিরিয়াস একটা বিষয়। যখন আপনি পরিপূর্ণভাবে আর রাজ্জাকের উপর ঈমান আনতে পারবেন তখন আপনার জীবনের সকল দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আজকে যে বিষয়গুলো নিয়ে মানুষ সবচেয়ে পেরেশান থাকে সেটা হলো রিজক। আশেপাশে তাকিয়ে দেখুন, মানুষের কত দুশ্চিন্তা, কত হতাশা, কত অস্থিরতা, কত দুঃখ দুর্দশা, কিসের জন্য? রিস্কের জন্য। আপনি যখন নিশ্চিতভাবে জানবেন যে রিস্ক আসে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকেই, পৃথিবীর কোনো শক্তি আপনার জন্য বরাদ্দকৃত রিস্কের সামান্যতম অংশ আটকিয়ে রাখতে বা কেড়ে নিতে পারবে না, তখন কেউ আপনার অন্তরের শান্তি কেড়ে নিতে পারবে না। আপনার অন্তর জুড়ে রাখুন আল্লাহর সঙ্গে সব সময়, তার উপর আস্থা রাখুন। যদি চাকরির ভাইভাতে অথবা ভর্তি পরীক্ষায় ব্যর্থ হন তাহলে হতাশ হবেন না, ভেঙেও পড়বেন না, হাসি মুখে ব্যর্থতা গ্রহণ করে সামনে তাকান, ফয়সালা আসমানে হয়। ভাইবা বোর্ডে সুটটাই পড়ে যারা আপনার সামনে বসে থাকে, আল্লাহর ফয়সালার বাইরে না তারা আঙুল নাড়তে পারে না একটি শব্দও উচ্চারণ করতে পারে। আপনি ভাইবা দিয়ে যাচ্ছেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজকের তালাশ করার জন্য যথাসাধ্য চেষ্টা করতে বলেছেন, কিন্তু ভাইবা দিতে যাওয়ার আগে, ভাইবার সময় এবং ভাইবার পরে আপনার পুরোপুরিভাবে আস্থা থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আপনার এই ভাইবা বোর্ডের রেজাল্ট নিয়ন্ত্রণ করছেন। দেহ থাকবে এই দুনিয়ায় কিন্তু অন্তর যেন আল্লাহর স্মরণে লেগে থাকে। ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি and know that Allah comes in between a person and his heart. Affan ibn Muslim as-Saffar chilen Imam Bukhari rahimahullah er shikkhokder ekjon. Jokhon Mu'tazilader fitna dekha dilo, khalq-e Qur'an er fitna dekha dilo, tokhon alimder e byapare jera kora shuru holo. Khalifar lokjon giye giye alimder proshno korto, Qur'an ki srishto naki srishto na. Mu'tazilader batil aqida chilo je Qur'an holo Allah-r srishti. Eti kufr akbar. সঠিক আকীদা হল কোরআন হল কালামুল্লাহ, অর্থাৎ আল্লাহর কালাম। যাই হোক, আফফানকে জেরা করা হলো। গভর্নরের পক্ষ থেকে এক লোক এসে তাকে বলল, আপনাকে আমি কিছু প্রশ্ন করব, উপরে নির্দেশ আছে, কুরআন কি আল্লাহর সৃষ্টি নাকি কুরআন আল্লাহর কালাম? আফফান রহিমাহুল্লাহ প্রথমে সুরা ইখলাসের প্রথম আয়াতটি পড়লেন, বলুন হে মুহাম্মদ, তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। তারপর ব্যাখ্যা দিতে শুরু করলেন, তিনি ছিলেন একজন আলিম, তাই তিনি বিস্তারিত বিষয়টা বোঝাতে শুরু করলেন। প্রশ্নকর্তা তখন তাকে থামিয়ে দিয়ে বলল, দেখুন আমি আপনার সঙ্গে বিতর্ক করতে আসিনি, আমাকে বলা হয়েছে আপনাকে প্রশ্নগুলো জিজ্ঞেস করতে, আপনি যা উত্তর দেবেন আমি সেটাই লিখে নিয়ে যাব, আমার কাজ এতটুকুই, আপনাকে যখন ওরা জেলে ছুঁড়ে দেবে তখন ওদের ব্যাখ্যা করে বোঝাবেন। আর আপনার ভালোর জন্য বলি, আমার অভিজ্ঞতায় দেখেছি যেসব লোক বলেছে আল্লাহর কুরআন সৃষ্ট, তাদেরকে ভালো চাকরি দেয়া হয়েছে, বেতন বাড়িয়ে দেয়া হয়েছে, তারা সুখে শান্তিতে আছে। আর যারা কুরআনকে সৃষ্টি করা হয়েছে এই কথা মেনে নেয়নি, প্রথমে তাদের বেতন বন্ধ করা হয়েছে, তারপর পরিবারসহ উপোস করতে হয়েছে, তারপর আরও খারাপ পরিণতি হয়েছে। এখন বলুন আপনার উত্তর কি? আফফান ইবনে মুসলিম রাহিমাহুল্লাহ বললেন, কুরআন হলো আল্লাহর কালাম, কালামুল্লাহ, কুরআন সৃষ্ট না। প্রশ্নকর্তা এবার বলল, আপনি কি জানেন এই উত্তরের কারণে আপনার কপালে কী জুটবে? আফফান রাহিমাহুল্লাহ জবাবে কুরআনের একটি আয়াত তিলাওয়াত করলেন, বলুন তো সেটা কোন আয়াত? আফফান ইবনু মুসলিম রাহিমাহুল্লাহ সুরা আয-যারিয়াতের 22 নম্বর আয়াত তিলাওয়াত করলেন, যে আয়াত নিয়ে আমরা আগের ক্লাসে অনেক আলোচনা করেছি। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়ামা তুআদুন, আকাশের মাঝে রয়েছে তোমাদের রিস্ক, তোমাদের যাবতীয় প্রতিশ্রুতি। এই সময়গুলোতেই অন্তরের তাওহিদ আত্মপ্রকাশ করে। এমন পরীক্ষার মুহূর্তে, এমন নাজুক পরিস্থিতিগুলোতে আপনি বুঝবেন আপনার তাওহিদ আসলে কত মজবুত। জেরাকারী আফফান ইবনে মুসলিম রাহিমাহুল্লাহ এর উত্তর কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিল। তারপর যা হওয়ার তাই হলো, তার বেতন বন্ধ করে দেওয়া হলো। গভীর রাতে দরজায় করাঘাতের শব্দে আফফানের ঘুম ভাঙল, কে জানে খুব জোরে দরজায় কড়া নাড়ছে। আফফান ইবনে মুসলিম দরজা খুলে একজন বয়স্ক লোককে দেখলেন, লোকটি ছিল একজন তেল বিক্রেতা, তার পরনের জামাকাপড় ছিল বেশ নোংরা। যারা তেল বিক্রি করত তাদের পরনের পোশাকে এবং শরীরে তেল লেগে থাকত, এটাকে খুব সম্মানিত কাজ মনে করা হতো না। কিন্তু এই তেল বিক্রেতাই উম্মাহ এর খেদমতের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তেল বিক্রেতা আফফান ইবনে মুসলিম রাহিমাহুল্লাহকে প্রশ্ন করলেন, আপনি কে? আফফান তার পরিচয় দিলেন। তেল বিক্রেতা এবার প্রশ্ন করলেন, আপনি কি সেই ব্যক্তি সত্য বলার অপরাধে সরকার আজকে যার বেতন বন্ধ করে দিয়েছে? হ্যাঁ, আমিই সেই ব্যক্তি। তেল বিক্রেতা তখন আফফানের হাতে একটি থলে দিয়ে বললেন, এর মধ্যে 1000 দিনার আছে, যতদিন না আল্লাহ আপনার জন্য কোনো পথ খুলে না দেন ততদিন প্রতি মাসের আজকের তারিখে আমি আপনার জন্য এমন একটি থলে নিয়ে আসব। তেল বিক্রেতা হয়তো মসজিদে, বাজারে অথবা অন্য কোথাও শায়েখ আফফানের ব্যাপারে শুনেছিলেন, আর গভীর রাতে ছুটে এসেছিলেন হকের পক্ষ নেয়া এই আলিমকে সাহায্য করতে। আফফান ইবনে মুসলিম রাহিমাহুল্লাহ প্রতি মাসে যে বেতন পেতেন তার চেয়ে এই টাকা ছিল অনেক বেশি। হকের পক্ষে অবস্থান নেয়ার কারণে এক বান্দা যখন আফফানের বেতন বন্ধ করে দিল, আল্লাহ তখন আরেক বান্দাকে আফফানের কাছে পাঠিয়ে দিলেন আরও বেশি টাকা সহ। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়ামা তুআদুন, আফসোস, আজকে আমাদের উম্মাহের মধ্যে এই তেল বিক্রেতার মতো গিরাহ সম্পন্ন মানুষের বড়ই অভাব। তবে নিশ্চিন্ত থাকুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফফান ইবনে মুসলিম রাহিমাহুল্লাহ এর জন্য এই তেল বিক্রেতাকে পাঠিয়েছিলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আপনার জন্য কোনো না কোনো কিছুর ব্যবস্থা করে দিবেনই, কেননা তিনি হলেন আর রাজ্জাক। একটি গল্প দিয়ে আমাদের আজকের এই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এই গল্পটা আমাদের সবার জন্যই, তবে বিশেষভাবে আমাদের ওই বন্দের জন্য যাদের স্বামীরা আজ কারাগারে বন্দী। এটা আসলে গল্প না, বাস্তব ঘটনা, আমাদের আজকের সময়েরই ঘটনা, আমাদের সময়ের গল্প এটি। মনোযোগ দিয়ে শুনুন, আমাদের সবার এই গল্প থেকে শিক্ষা নেওয়া উচিত। মিশরের এক ভাই গ্রেফতার হয়ে জেলে গেলেন, স্ত্রী আর 2 সন্তান নিয়ে গরিব এই ভাইটির ছোট্ট সংসার। তিনি যখন জেলে গেলেন তখন এই স্ত্রী 2 সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে যেতে বাধ্য হলেন। আজ পৃথিবী জুড়ে অনেক মুসলিম পরিবারের সাথেই এমন হচ্ছে। এক রাতে আমাদের এই বোনের ছেলের মারাত্মক জ্বর আসলো, জ্বরে গা পুড়ে যাচ্ছে। সেই বোনের অবস্থাটা একটু চিন্তা করুন, স্বামী জেলে, নিজে বাপের বাড়িতে আশ্রিত হিসেবে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন, এত রাতে ছেলেকে নিয়ে তিনি কোথায় যাবেন? সাথে কোনো টাকাও নেই, ডাক্তারের বিল, ওষুধের দাম, কোনো কিছু দেওয়ার মতো টাকা তার কাছে নেই। আমাদের বোন আল্লাহ আর রাজ্জাককে ডাকতে শুরু করলেন। সিজদায় পড়ে বুক ভরা কষ্ট আর আকুতি নিয়ে তিনি মালিককে ডাকতে শুরু করলেন। কিছু সময় ছেলের সেবা করছেন, আবার উঠে গিয়ে সালাতও আদায় করছেন, চোখ ভর্তি পানি নিয়ে দোয়া করছেন। সন্তান যখন অসুস্থ হয়ে পড়ে তখন মায়ের মন কেমন করে তা বোধহয় মা হওয়া ছাড়া বোঝা সম্ভব না। আমাদের জন্য তারা যে কষ্ট করেছেন তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাকে এবং আপনাদের সবার মাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমাদের সেই বোন এবার ঠান্ডা পানিতে তোয়ালে ভিজিয়ে সন্তানের গা মুছে দিচ্ছেন, মাথায় জলপট্টি দিচ্ছেন, আর এর ফাঁকে ফাঁকে সালাতও আদায় করছেন। গভীর অন্ধকার রাতে আল্লাহর এই বান্দা আল্লাহকে ডাকছেন, আল্লাহর কাছে ভিক্ষা চাইছেন। এটা দোয়া কবুলের খুব ভালো সময়। আম্মান ইউজিবুল মুত্তর ইযা দাআহু, কে আর্তের আহ্বানে সাড়া দেন যখন সে তাকে ডাকে। হঠাৎ ঘরের বাইরে করিডোরে পায়ের আওয়াজ পাওয়া গেল, দরজায় ঠকঠক শব্দ। আমাদের বোন হিজাব পরে দরজা খুললেন, দেখলেন সাদা কাপড় পরা একজন ডাক্তার দাঁড়িয়ে আছেন। আমি আবারও বলি, এটি অতীতের কোনো ঘটনা নয়, আমাদের সময়েরই ঘটনা। বোন চমকে উঠলেন, কিভাবে এই সময় একজন ডাক্তার আসলো? ডাক্তার তাকে জিজ্ঞেস করল, রোগী কোথায়? তিনি ছেলেকে দেখিয়ে দিলেন। ডাক্তার রোগীকে দেখলেন, প্রেসক্রিপশন লিখলেন, আশ্বস্ত করলেন যে গুরুতর কিছু হয়নি, কিছু ওষুধ দিলেই সেরে যাবে। তারপর বিলের কাগজ দিলেন, এই হলো আমার ফি। ডাক্তার যখন হাউস কলে আসে তখন তাকে সাথে সাথে টাকা দিতে হয়। আমাদের বোন তখন বললেন, আমার কাছে তো কোনো টাকা নেই, আমি আপনাকে কিভাবে ফি দেব? ডাক্তার তখন বললেন, আপনার স্বামীকে ডাকুন, তিনি তো আমাকে ফোন করেছেন। তিনি কোথায়? সেই বোন তখন বললেন, আমার স্বামী আপনাকে ফোন করেননি, তিনি তো আজ অনেক দিন যাবত জেলে। ডাক্তার খেপে গেলেন, এটা কেমন কথা, আপনারা এত রাতে আমাকে ডেকে আনলেন, এখন বলছেন ফি দেওয়ার টাকা নেই, আর ঘরে আপনার স্বামীও নেই, এটা কি 18 নম্বর ফ্ল্যাট না? না, এটা 18 নম্বর ফ্ল্যাট না, 18 নম্বর হলো আমাদের পাশের বাসা। এবার ডাক্তার অবাক হয়ে গেল, সুবহানাল্লাহ, তিনি ভুল দরজায় বেল দিয়েছিলেন, এটা হতেই পারে, কিন্তু ভুল করে যে ফ্ল্যাটে বেল দিলেন সেখানে রোগী আছে যার চিকিৎসা দরকার, এটা কিভাবে হলো? তিনি ভুল করে এ বাসাতে বেল দিলেন আর এ বাসাতেই একজন রোগী পাওয়া গেল। এবার তিনি সে বোনকে প্রশ্ন করলেন, আপনার পরিচয় কি, আপনারা আসলে কি ধরনের পরিস্থিতিতে আছেন? সুবহানাল্লাহ, ডাক্তার সাহেব অবচেতন মনেই বলে উঠলেন। আমাদের ভদ্রমহিলাকে বললেন, খুলে বলুন তো আমাকে সব কিছু। বোন তার অবস্থা খুলে বললেন, বলতে বলতে কাঁদতে শুরু করলেন, ডাক্তারও কাঁদতে শুরু করলেন। তিনি বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহই আমাকে বিছানা থেকে উঠিয়ে আপনার ছেলের কাছে পাঠিয়েছেন, আমার গাড়িতে কিছু ওষুধ আছে, আমি সেগুলো নিয়ে আসছি, আর এই টাকাগুলো রাখুন, প্রতি সপ্তাহে এসে আপনাদের একবার দেখে যাব। এরপর প্রত্যেক সপ্তাহে ডাক্তার সাহেব ভদ্রমহিলার ছেলেকে দেখতে যেতেন এবং আর্থিকভাবে সাহায্য করতেন। এই ঘটনার পর আমাদের এই বোন যখন কারাগারে তার স্বামীকে দেখতে যেতেন তখন মজা করে বলতেন, আপনি হয়তো জেলে আরও কিছুদিন থাকতে চাইবেন, কারণ আপনি আমাদের যেভাবে দেখাশোনা করতেন তার চেয়ে অনেক ভালোভাবে আল্লাহ আমাদের দেখাশোনা করেন।